अनवर्णम सुचितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम् मञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। सर्वाग्री अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु सरला प्रविष्टम विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करते। तदनंतर अग्रण्य वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरण आमार्ज भाजत अभिवादन ज्ञापन कर। आज हमरा ज्ञानी हरिचोभाग 33वां वार्षिक उत्सव अनुष्ठान समवेत हवार একটা সুযোগ পেয়ে গত বৎসর এখানে এসে কিছু ভগবত কথা হরি কথা আলোচনা সুযোগ সুবিধা আমাদের হয়েছিল। এবারও সেই সুযোগ আমরা পেয়েছি বলে সর্বাগ্রে ক্যানিং হরিসভার সদস্যবৃন্দকে আমি সর্বাগ্রে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্য হচ্ছে ভগবত কথা হরিকথা স্মরণকারীর যেমন মহিমা মহাত্ম্য শাস্ত্রে বিস্তৃত হয়েছে, কীর্তনকারীও মহিমা মহাত্ম্য শাস্ত্রে একইভাবে কীর্তিত হয়েছে। অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ যিনি যেভাবেই করুন না কেন তাদের পরমকল্যাণ নিহিত আছে এই ভগবত কথায় শ্রবণে কীর্তনে স্মরণে। তার জন্য আমাদের প্রত্যেকেই এই ভগবান নাম কীর্তনে উৎসাহ আশা আকাঙ্ক্ষা থাকার প্রয়োজন আছে। শাস্ত্র বলছেন এটা একটা ধর্মসভা এবং এটি ক্যানিং হরিসভা মন্দির প্রাঙ্গণ। হরিসভা মানে যেখানে ভগবান শ্রীহরি নাম রূপ গুণ লীলা কথা। সভা বলতে গেলে শাস্ত্রে বলছেন সেই সভাই সভা, যে সভা ধার্মিক বৃদ্ধগণের দ্বারা সমালঙ্কৃত হয়েছে, যে সভা ধার্মিক বৃদ্ধ বৃদ্ধাগণের দ্বারা সমালঙ্কৃত নয় তাকে সভা বলে বলা হয় না। তার সভা যত্র নটন্তি বৃদ্ধা, বৃদ্ধা নাতে যে নবনন্তি ধর্ম, ধর্ম সম যত্র নসত্যম অস্তি সত্যম নাতলম ভূপৈতি। শাস্ত্র সভা নির্ণয় করছেন তাকে যে সভা জ্ঞানবৃদ্ধ বলবৃদ্ধ গণের দ্বারা সংরক্ষিত তাকে সভা বলা হয়। সেই সভা সভা নয় যে সভায় জ্ঞানী গুণী জনগণ যে সভার সমালোচনা না করেছি। বৃদ্ধ কাকে বলা হবে? বৃদ্ধ সমযত্র বৃদ্ধান অপি যে নবদন্তি ধর্ম, যারা ধর্ম কথা বলেন না, যারা নীতি আদর্শের কথা পরবীর ব্যক্তিগণকে উপদেশ করেন না, তাদের বৃদ্ধ শ্রদ্ধাবলেমানা হয় না। ধর্ম সমযত্র নসত্যমস্তি, সেই ধর্মকে ধর্ম বলে মেনে নেওয়া হবে না যার ভিতরে সত্য বর্তমান নাই। সত্যম অসভ্যতি, সেই সত্যকে সত্য বলে মেনে নেওয়া হবে না যার ভিতরে ছল নির্দেশ। এইভাবেই আমরা শাস্ত্রের নিগুড় কর্মসত্য জানবার বুঝবার চেষ্টা করব। সত্য বলতে গেলে আমরা সকলের প্রথমে সত্য স্বরূপ ভগবানকেই লক্ষ্য করি, তিনি পরমসত্য স্বরূপ। যখন ভুবা ধারণ করবার জন্য দেবতাগণ ভগবানের স্তুতি করছিলেন ক্ষীর সাগরের তীরে গিয়ে, সে সময় ব্রহ্মাজি লোকপিতামহ ব্রহ্মাজি তিনি স্তব করতে আরম্ভ করলেন। ভাগবতের মধ্যে সে স্তবের কথা বর্ণিত হয়েছে। প্রথম মুখে তিনি যে মুখ খুলেছেন ব্রহ্মাজি, সেখানে সত্য শব্দ দিয়ে তিনি তার স্তব আরম্ভ করেছেন। সত্য ব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোগী নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম ঋতসত্য নেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না। পরম সত্য স্বরূপ যে ভগবান, যে সত্য স্বরূপ ভগবান থেকে এই নিখিল শাস্ত্র সব কিছু প্রকাশিত হয়েছে, অনন্ত জীবাত্মা প্রকাশিত হয়েছে, অনন্ত বিশ্ব প্রকটিত হয়েছে, সেই সত্য স্বরূপ ভগবানকে আমি স্তব করি। সব কথাগুলি তিনি সত্য দিয়েই বলেছেন। সুতরাং সত্য এবং মিথ্যা যে দুটো কথা আছে, এই দুটো কথার বিচার যদি আমরা প্রথমেই গ্রহণ করি তাহলে দেখব সত্য স্বরূপ ভগবান। তার থেকে অনন্ত জগৎ, অনন্ত বিশ্ব, অনন্ত জীবাত্মা সব কিছু সৃষ্ট হয়েছে। সুতরাং সেই পরম সত্য স্বরূপ হলেন ভগবান। আমরা তো আজ অসত্য তাকে বলি, অসত্য শব্দের ব্যাখ্যা দিচ্ছেন মায়া অর্থাৎ মিথ্যা। মা যা মায়া, যেটা যা নয় তাকে তাই বলি ভ্রম, একে বলে মায়া, একে বলে মিথ্যা, সত্যের উল্টো জিনিস। নিয়ত অমায়া ইতি মায়া, মেতে নেওয়ার বুদ্ধি, আমরা আমাদের যে বিদ্যাবুদ্ধি পেয়েছি, ইন্টেলেকচুয়ালিটি পেয়েছি, সেই অনুসারেই আমরা সব জিনিসটাকে মেপে নেওয়ার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করছি। সীমিত বুদ্ধি, সীমিত জ্ঞান, এই জগতে যত ইন্টেলেকচুয়ালিস্ট বসে আছেন সকলেরই একটা জ্ঞানের পরিসীমা আছে, তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই। পার্থিব জগতের যতটুকু ধ্যান ধারণা আমাদের পক্ষে সম্ভব ততটুকু নিয়েই বসে আছে, কিন্তু অতীন্দ্রিয় যে বস্তু, যে ব্যাপার, সেখানে আমাদের এই সীমিত জ্ঞান কার্যকরী নয়। এই বুঝাচ্ছেন পরমসত্য স্বরূপ যে ভগবান, তার উল্টো যে চিন্তা তাকেই বলছেন মায়া বা মিথ্যা। সেবা বলে একটা কথা আমরা সবসময় শুনছি, সেবা শব্দটা এসেছে সেই পরমসত্যের স্বরূপ যে ভগবান তার প্রতি শ্রদ্ধা ভক্তিকে লক্ষ্য করেই সেবা শব্দ এসেছে। যখন এই সেবা শব্দটা আমরা ভগবান ছাড়া ভগবিত কোন বস্তু বা কোন ব্যক্তির পরে লাগিয়ে দেয় তখন সেবা শব্দ কৃত্রিমভাবে প্রযুক্ত হল না। শাস্ত্রে বিভিন্ন প্রমাণ দিয়ে এটা বিধান হয়েছে। যেমন ভক্তি শব্দটা, আমার প্রতি আপনার অনেক শ্রদ্ধা আছে, অনেক বিশ্বাস আছে, অনেক ভক্তি আছে আমরা বলছি অনেক সময়, কিন্তু কথাটা ঠিক বলা হল না। শ্রদ্ধা ভক্তি কথাটা ভগবানকে কেন্দ্র করে এসেছে। যদি সেই পরমসত্য স্বরূপ ভগবান যদি আমার মূল লক্ষিতব্য বিষয় না হন তাহলে সেবা শব্দ বিপন্ন হবে। সেটাই বলছেন, যাকে বলে ভক্তি তাকে বলে ভজন, ভজনই ধাতু সেবায়ন পরিকীর্তিত, অত সেবার প্রত্যা ভক্তি সর্বেণ ভূয়সী প্রমাণ করছেন সেখানে সেবা ভক্তি ভজন এ তিনটে শব্দ একই তাৎপর্য হোক, একই জিনিসকে লক্ষ্য করছে। তাই সেবা শব্দ যখন আমরা মুখ্য তাৎপর্য হিসেবে ব্যবহার করি তখন ভগবানকেই লক্ষ্য করে, আর সেবা শব্দ যখন ভগবান ইতরবস্তু বিষয়ে প্রয়োগ করি তখন সেবা শব্দের ঠিক ঠিকভাবে বাস্তব প্রকাশ হয় না। এই কথা শাস্ত্র বুঝাচ্ছে। প্রীতি একটা শব্দ আছে, এই শব্দটার অর্থ সাধারণ প্রাকৃতিক জগতে একরূপ, কিন্তু প্রীতির সংস্কৃতির যে শব্দ প্রতি শব্দ দার্শনিক পরিভাষায় ব্যবহার হয়েছে তাকে বলে প্রেম। এই ভগবত প্রেম বা প্রীতি শব্দটা ভগবানের উপরই প্রযুক্ত মুখ্যত। গৌণভাবে আমরা অনেক সময় এই শব্দটা প্রয়োগ করছি, আমাদের দেশীয় ভাষায় প্রয়োগ করি, হিন্দি ভাষাতেও প্রয়োগ করা হয় প্রেম শব্দটা। সাধারণভাবে স্নেহমমতাকেই লক্ষ্য করে, কিন্তু ভগবত প্রেম প্রীতির কথা যেখানে আছে অনেক উঁচু দরের কথা। আমাদের শাস্ত্রে প্রথম শ্রদ্ধা থেকে আরম্ভ করে শেষ প্রেম প্রীতি পর্যন্ত সাধক সাধিকার যে সাধনায় লভ্য যে বস্তু লাভ হয় সেটা ব্যাখ্যা করেছেন ক্রম পর্যায়ে। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া তত অর্থনৈতিক প্রতিষ্ঠা নিষ্ঠা রুচিস্তত, এই করে শেষ পর্যন্ত প্রেম প্রীতির কথা বর্ণনা করেছে। সাধারণ মানুষের পক্ষে এই প্রেম প্রীতি লাভ করা সম্ভব হয় না। যতদিন পর্যন্ত মানুষ এই প্রাকৃতিক জগতে কাম ক্রোধ লোভ মোহমদের আশ্চর্য নিয়ে বসে আছে, যতদিন পর্যন্ত মানুষের ভিতরে ঈর্ষা হিংসা আশ্চর্য প্রবল হয়ে বসে আছে ততদিন পর্যন্ত মানুষ এই প্রেম প্রীতির অর্থ ঠিক ঠিক বুঝতে পারে না। নীতি বলে একটা কথা আমরা বাজারে সবসময় শুনতে পাই, নীতি দুরকম সুনীতি দুর্নীতি। সন্নীতি বলে যে জিনিসটা বর্তমানে আমরা বলতে চাই বা বুঝাতে চাই বাস্তবিক পক্ষে সেটা সন্নীতি নয়। দুর্নীতি তো নিশ্চয়ই অকল্যাণজনক ব্যাপার, কিন্তু সন্নীতি বা সুনীতি যে জিনিসটুকু
তার ভিতরে বহু মত পার্থক্য রয়েছে বিচারে। শাস্ত্র বললে নীতিও দুরকম, সাধারণ ভাবে ব্যাখ্যা করলে প্রাকৃত নীতি আর একটা বললেন অপ্রাকৃত নীতি। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদি করে যেসব নীতি এক একটা শ্রেণী গ্রুপি, কিন্তু অপ্রাকৃত নীতির কথা যখন ব্যাখ্যা করছেন তখন বললেন এটা ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ ব্যাখ্যা করছেন। গীতা শাস্ত্রে সেই নীতির কথা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার প্রিয় সভা অর্জুনকে লক্ষ্য করে বুঝাতে চাইলেন। উভয় দিকেই সৈন্য সমাবেশ হয়েছে যুদ্ধক্ষেত্রে, কৌরব পাণ্ডবগণের সৈন্য সমাবেশ, মাঝখানে রথ দাঁড় করিয়েছেন ভগবান, যিনি তাঁর প্রিয় সখা অর্জুনের কাছে বলছেন আমি অস্ত্র ধারণ করব না, আমি তোমার সারথিগিরি করব। সেখানেই কৃষ্ণ বলছেন কৌরবরা সামনে দাঁড়িয়ে আছে, এরা আততায়ী সন্ধ্যায় সন্দিত, আমি শাস্ত্রে আততায়ীর সংজ্ঞা নিরূপণ করেছি, অগ্নিদেব শত্র প্রাণীর ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারী চড়িয়েতে আততায়ী না, এই ছয় রকম লোককে বলে আততায়ী। এই কৌরবরা এই ছয় রকম অন্যায় করেছে, আমি অর্থশাস্ত্রে আইনে লিখেছি যে আততায়ীকে বধ করলে কোনো পাপ পায় না, অন্যায় হয় না, আততায়ী না আয়ন্তম অন্যাদের বিচারায়ণ না আততায়ী বধি দোষ অন্তির ভগবতী ভারত। অর্জুন তোমার সামনে যে কৌরবরা দাঁড়িয়ে আছে এদের প্রতি তুমি উপযুক্ত ব্যবস্থা না, শুনলে মনে হচ্ছে ভগবান স্বয়ং যেন তার প্রিয় সখা অর্জুনকে যেন ইনস্টিগেট করছেন, একটা অন্যায়ের দিকে যেন ফেলে ফেলে দিতে চাচ্ছেন, কিন্তু জিনিসটা তা নয়। সদাসদে বিবেক, মানুষের যেটা নাই সবসময় সেইটাই এখানে বিচার করা হচ্ছে। অর্জুন বললেন ঠাকুর তুমি তো এদের প্রতি পান যোজনা করতে বলছ, এরা তো সব আমার আত্মীয় স্বজন, রক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে এদের, আমার গুরুজন চল্লা সম্বন্ধা এখানি না তুমি মধুসূদনা, আমি তার আত্মীয় স্বজনকে বধ করে রুধির লাভ রাজ্য আমি চাই না। কৃষ্ণ বললেন দেখো ভালো মন্দের বিচারটা তুমি শোনো বোঝো, আমি এদের বধ করতে ঠিক বলছি না, ভালো মন্দের বিচারটা তোমাকে জানাতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, তুমি তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে না, অন্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারলে না, তোমার বিচারটা ঠিক নাই। খানিক আগে আমি তোমাকে বলেছি যে এদের প্রতি দান প্রয়োগ কর, বর্তমানে আমি বলছি মা হিংসার সর্বাণী ভূমিকা পূর্বে তোমাকে উপদেশ করেছি এটা অর্থশাস্ত্রের কথা, রাজনীতির কথা, সর্বসাক্ষর সমাচারের সেই নীতির কথা বলেছি। সময় এখন ধর্মজগতের কথা, মা হিংসা সর্বাঙ্গীয় হিংসা, তুই তাকে হিংসা করতে পারো না, পারবে না। এখন আমার এই দুই লক্ষেরই সামঞ্জস্য তুমি করো। পূর্বে বলেছি তোমাকে, এদের প্রতি দান যুদ্ধ করো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আর এখন বলছি মা হিংসা সর্বাণী ভূমিকা, এই দুই বাক্যেরই সার্থকতা তোমাকে দেখাতে হবে। অর্জুন পেরে উঠলেন না, কৃষ্ণ সেখানে বলছেন অর্থশাস্ত্র বলবত্তরম ধর্ম শাস্ত্রম, কৌটিল্য চাণক্যের যে অর্থশাস্ত্র রাজনীতি সেটার থেকে ধর্মশাস্ত্রের উক্তি বিচার অনেক উপরে। অর্জুন যেন বুঝতে পারছেন না, যিনি স্বয়ং ভগবানের সখা, ভগবানের সঙ্গে যিনি সখ্য ভাব স্থাপন করেছেন, কত উঁচু দলের ভক্ত তিনি, সত্ত্ব দর্শন তিনি ভগবত কৃপায় জেনেছেন, বুঝেছেন, শিখেছেন, তথাপি তিনি পাঠ করছেন যেন একজন অজ্ঞ অতাত্ত্বিক ব্যক্তি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। সেই বা কৃষ্ণ বললেন দেখো, সম্মুখ সময়ে যদি তুমি প্রাণত্যাগ করো অথবা প্রাক্ষসী স্বর্গ, তাহলে তোমার জন্য স্বর্গ আছে, জিততে বা ভক্ষসীর মহিম, যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তাহলে সকালরা পৃথিবী তোমারই, বীরভোগ্য অবসুন্ধারা। বুঝতে পারলেন না অর্জুন। কৃষ্ণ শেষে বলেছেন তুমি কাকে মারবে না দেবে না, তাকে বাচ্চা পারো, ক্ষমতা অধিকার তোমার না। তাহলে যে অবস্থা ঘটবে এই কৌরব পাণ্ডবদের নিয়ে, আগে ভাবে দেখে রাখো, সব ফিল্ম শোটার আমি তোমাকে দেখিয়ে রাখছি, আগে ভাবেই দেখে রাখো। বিশ্বরূপ দেখালেন তাকে, কৌরব পাণ্ডবদের যে অবস্থা হবে যুদ্ধে সেটি আগে ভাবে দেখিয়ে দিলেন। বললেন দেখো অর্জুন, তুমি অহংকার প্রকাশ করো না, মহিলা পূর্বমেব নিমিত্ত মাত্র ভরসভ্য সাহায্য, যদি এর অর্থ করেন আপনারা আমি মেরে রেখেছি, তাহলে তো সব দোষকেই ভগবানকে বইতে হয়, জিনিসটা তা নয়। এখানে মহিলা মানে এরা এদের কর্মফলে যেভাবে তা প্রাপ্ত হবে সেইটাই দেখে না, নিমিত্ত মাত্র ভবসভ্যসাচী, এই সভ্যসাচী অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। বুঝতে পারলেন না অর্জুন। শেষে বললেন কৃষ্ণ দেখো তুমি আমার সখা, তোমার কাছে গোপনীয় কিছু নাই আমার, তাকে গূঢ় রহস্য বলতে আরম্ভ করলেন ধর্মতত্ত্বে। অর্জুন বুঝতে পারলেন না, তারপরেই তিনি গুচ্ছতার বাক্য প্রয়োগ করলেন। বুঝতে পারলেন না অর্জুন, গুচ্ছতম বাক্য প্রয়োগ করলেন, অর্জুনের মাথায় যেন ঢুকল না কিছু। শেষকালে ভগবান বলছেন সর্বগুচ্ছতম ভূয়স্ত্রীয় পরামন হয়েছে, আমার চরম কথা তোমরা বলছি শোনো। অর্জুন তা বলতে পারলেন। কৃষ্ণ শেষকালে বলছেন সব ছাড়ো, এ পর্যন্ত তোমাকে যত প্রবেশ করেছি পরপর তুমি তো কিছুই বুঝতে পারনি, আমার শেষ কথাটা শোনো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এখানে অনেকে ভুল ব্যাখ্যা করেন, তাহলে ধর্মকর্ম সব ছেড়ে দিয়ে বলছেন ভগবান,
স্বাবলম্বী,
সমস্ত ধর্মের যে শ্রেষ্ঠ গুণী শ্রেষ্ঠ বিচার সেইটাই নিতে বললেন এখানে। মাম একমে শরণ ব্রজ, একমাত্র আমারই শরণ গ্রহণ কর। বহিলোকের বহু কথা শুনে তুমি সেটা বাস্তবায়িত করবে এই সুযোগ সুবিধা তোমার নাই। যা বিদ্যাবুদ্ধি কম সে সংক্ষিপ্ত ব্যবস্থা নেই, বুঝে শিখে কথাটা সকলের পক্ষেই আমাদের সুবিধা। আমাদের পরে অত্যন্ত কম, স্বাধীনের সময় অত্যন্ত কম, কিন্তু বহু কিছু জিনিস শুনবার বুঝবার ব্যাপার রয়েছে, সময় কুলাচ্ছে না। সেই জন্যে সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য শাস্ত্রে বলা হল অন্ত পারং কিল শব্দশাস্ত্রম স্বল্পম তথায়ুর বহরশ্চ বিঘ্না। বহু কিছু জানবার বুঝবার ব্যাপার রয়েছে, পরমাণু অত্যন্ত কম, সময় অত্যন্ত কম, সুতরাং সার সংকলন করা হোক। এটাই নিখিল শাস্ত্রের উপদেশ, সেইটাই অর্জুনকে বুঝাচ্ছেন। মাম একম শরণং ব্রজ, আগে তোমাকে লৌকিক ধর্ম, ব্যবহারিক জগতিক ধর্ম, বৈদিক ধর্ম সব কিছু তোমায় উপদেশ করেছি, তুমি তো কিছু বুঝতে পারছ না, আমার শেষ কথা তুমি শোনো। এর ভিতরে সব বিচারটা রয়েছে। মানে একম শরণং ব্রজ, কেন এ কথা বললেন ভগবান? এর ভিতরে কি ভগবানের কিছু অহংকার আছে? বহু ব্যক্তি আজকাল ভগবানের অহংকার আবিষ্কার করছেন এই কথার মধ্যে, কিন্তু ভগবান কে সে বিচারটা তো আমাদের শুনতে হবে, বুঝতে হবে। ভগবান কে, তার সংজ্ঞাটা কি, তার পার্সোনালিটি কি, ব্যক্তিত্বটা কি? ভগবান কি যাকে তাকে বলবো আমরা? কোন মানুষকে ভগবান বলবো না? ভগবান বলে কোন পৃথক সত্তা আছেন? যদি থাকেন তিনি কি অধিকার নিয়ে বসে আছেন? সেইটাই হল আলোচ্য বিষয়। ভগবান কে? নতস্য কার্যম করণাঞ্চ বিদ্যতি, নত সমাশ্চাধ্য বিকশ্য দৃশ্যতে। যার সমান কেউ হন না, যার থেকে অধিক কেউ হতে পারেন না, সেই পরাত্পর তত্ত্ববস্তুই হলেন ভগবান। তার সমান কেউ হতে পারছেন না, তার থেকে অধিকও কেউ হতে পারছেন না, সেই বস্তু হলেন ভগবান। তিনি সর্বশ্রেষ্ঠ, শাস্ত্র ব্যাখ্যা দিলেন ভগবান শব্দে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রিয় জ্ঞান বৈরাগ্যৈব সন্ন্যং ভব ইতিঙ্গনা। সুতরাং তিনি তো অসাধারণ, অসমর্থ, তার সমানতই তার ঊর্ধ্বে কেউ নেই, সেই তত্ত্ববস্তু ব্যাখ্যা করছেন শাস্ত্রে, বেদে, বেদান্তে, উপনিষদে, সব জায়গায়। তিনি কি যে কোনো মানুষের মতো হবেন? সাধারণ মানুষের যে বুদ্ধিবৃত্তি আছে, সীমিত জ্ঞান আছে, তাকে কি সেই বিশেষণে বিশেষিত করা চলবে? কথাটা হচ্ছে শাস্ত্র বলছেন না, তার বিশেষণ রয়েছে স্বরাজ। লীলা পুরুষোত্তম শব্দটা ব্যাখ্যা করা হয়েছে, স্বরাজ মানে তারপরে কারো কোন রকম ধরনের আদেশ নির্দেশ চলবে না। সুপ্রিম অটোক্র্যাট তিনি, তার অটোক্র্যাট আছে, সেই ভগবানের। তারপরে কোন রকম ধরনের আদেশ নির্দেশ করা চলবে না, তিনি সেই বস্তু। লীলা পুরুষোত্তর শব্দটা ব্যবহার হয়েছে বেদে, বেদান্ত উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণে, মহাভারতে, সব জায়গায়। কেন? আজকাল তো সাধারণ মানুষকেও পুরুষোত্তম বলা হচ্ছে। পুরুষোত্তম শব্দটার মুখ্য তাৎপর্য কি? আমি কিছুক্ষণ আগে একটা বর্ণনা করেছি, নারায়ণ নমস্কৃত্তম রঞ্চৈব নরোত্তমম বর্ণনা করেছি। এখানে নারায়ণকে আর নরোত্তমকে, নর এবং নরোত্তমকে, নরশব্দে সেখানে ব্যাখ্যা করেছেন সখা অর্জুন, সখা উদ্ধব, আর নরোত্তম ইনি তিনি ভগবান স্বয়ং। সাধারণ মানুষের পরে ওই বিশেষণটা দেওয়া হয়নি। সুতরাং নরোত্তম বা পুরুষোত্তম শব্দটা সেই সুপ্রিম অথক্রেট সর্বশক্তিমান ভগবান, তারই বিশেষণ রূপী শাস্ত্রে ব্যবহৃত হয়েছে। উপনিষদে বলছেন সেই পুরুষোত্তম তত্ত্বের কথা, খরাক্ষর অধ্যায়ন পরম সৈব পুরুষোত্তম চৈতন্যক্ষম পরম তত্ত্বম সর্বকারণ কারণম। তাকে প্রণাম করছেন চৈতন্যাক্ষ তত্ত্বকে। কে তিনি? খর এবং অক্ষর উভয় বস্তু থেকে তিনি শ্রেষ্ঠ। কে খর, কে অক্ষর? চলে আসুন গীতার মধ্যে, যশমাৎ খরান্নথিতে তিনি অক্ষরাদ পিচোত্তম অতস্মি লোকে দেবে চ প্রকৃত পুরুষোত্তম। খ কাকে বলছেন? জীবাত্মা। অক্ষর কাকে বলছেন? পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মা তত্ত্ব থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি হলেন লীলা পুরুষোত্তম ভগবান। ব্যাখ্যা দিয়েছেন গীতার মধ্যে, ওই ব্যাখ্যা রয়েছে, খরচ সর্বানুভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। সুতরাং এই যে শব্দগুলো রয়েছে ভগবানের বিশেষ বিশেষণ, এগুলো তো সাধারণ মানুষের ঘরে আমরা চাপিয়ে দিতে পারি না, ভুল হয়ে যাবে। রাজাকে রাজা বলেই মানতে হবে, প্রজাকে প্রজা বলেই মানতে হবে। সে কথাটা বুঝাচ্ছেন শাস্ত্রে, তত্ত্বদর্শনটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। জীব বা জীবাত্মা তাদের ইউনিভার্সাল গুড কোয়ালিটি আছে পঞ্চাশটি গুণ বিন্দু বিন্দু মাত্রায়, তাকে বলে জীব বা জীবাত্মা। পঞ্চান্নটি গুণ বেশি পরিমাণে যাদের মধ্যে আছে তাদের বলা হয় শিব ব্রহ্মাদি দেবতা। ষাটটি গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় নারায়ণ বা বিষ্ণু। সাড়ে বাষট্টি গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় ভগবান শ্রীরামচন্দ্র। পূর্ণ চৌষট্টি গুণের অধীশ্বর যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। শাস্ত্র থেকে এগুলো বুঝিয়েছেন সুন্দরভাবে, এই নিয়ে খেলাখেলি করিবার কি আছে? যারা আজ উল্টো পাল্টা কথাগুলো বলছেন তাদের অনুরোধ করি, তারা শাস্ত্র আলোচনা করুন, মৌলিক গ্রন্থগুলো তারা আলোচনা করুন, তত্ত্ব সিদ্ধান্তের যে সাইকেলগুলি আছে সেগুলো তারা দেখুন ভালোভাবে, তারপরে কথাগুলো বলবেন। তাই বলছিলাম শাস্ত্র আলোচনা করে শেখা হবে না, ভালো মন্দের বিচার কিছুই আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। ভাগবত নিয়ে বসেছি, ভাগবত আলোচনার কথা, কিন্তু ভাগবত কোথায় আলোচনা হবে, কাদের সামনে আলোচনা হবে, সে যোগ্যতা অধিকার ক্ষমতা কার কতটুকু আছে, আগে তো সেইটুকুই যাচাই করা প্রয়োজন আছে। ভাগবত প্রণের অধিকার কজন পেয়েছেন? শাস্ত্র বলছেন ধর্ম জগতের যে প্রাথমিক নীতি আদর্শের কথাগুলো, এইগুলোই আমরা বর্তমানে জানি না, বুঝি না। তাহলে ভাগবতের বিচার কি যদি প্রশ্ন করেন আপনারা? শাস্ত্র বলে দিয়েছেন ভাগবত হল পোস্ট গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডের আলোচ্য গ্রন্থ, আলোচ্য বিষয়। তাহলে কি করে শিখব, কি করে বুঝব, শ্রীমদ ভাগবতের তত্ত্ব সিদ্ধান্ত কি করে অনুধাবন করব? অন্য কোন উপায় নেই, একটা উপায় মাত্র আছে আমাদের, শ্রদ্ধা, বিশ্বাস, তার দ্বারা বুঝতে হবে। শ্রদ্ধা শব্দটাকে সাধারণভাবে নিলে হবে না, শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে, যখনই সে ব্যাখ্যাটা আমরা শুনব সঙ্গে সঙ্গে চিন্তা করে ফেলব, তাহলে তো আমরা কিছুই শিখিনি, কিছুই জানিনি, কিছুই তো হয়নি আমাদের। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, একে বলে শ্রদ্ধা। নিশ্চয় আত্মিকা বুদ্ধি তার ভিতরে প্রয়োজন আছে, এবং সেটা ভুল বস্তুর প্রতি না। কোথায় ভগবানে ভক্তি করলে আমার সমস্ত কর্ম সুষ্ঠুভাবে অনুশীলন হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, এইটাই হল তাৎপর্য। কজন আছি আমরা শুধু এক ভগবানের পরে নির্ভরকারী? খুঁজে পাওয়া যাচ্ছে না, লিমিটেড কেউ, সবাই আমরা 33 কোটি দেব দেবী নিয়ে বসে আছি, যদিও 33 কোটি আছে কিনা দেব দেবী সে বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট, তথাপি মনে মনে একটা আশঙ্কা, সংশয়, সন্দেহ, কি জানি বাবা কোন দেব দেবী আমার প্রতি আবার অসন্তুষ্ট হয়ে যান। সেই জন্য প্রত্যেককে সন্তুষ্ট করবার জন্য একটু ফুল চন্দন সকলের পায়েতেই দিয়ে যাচ্ছি, এটা আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে তার প্রমাণ নয়। আমি ভগবানকে মেনে নিতে পারিনি, তিনি আমার মূল মালিক সেটা বিশ্বাস করতে পারি নাই, তারই প্রমাণ হচ্ছে ওই প্রত্যেক দেব দেবীর পায়ে একটু একটু ফুল চন্দন দিয়ে যাওয়া। শাস্ত্র বললেন তোমার ভক্তি না, ভক্তি হবে না, সত্যি তো হবে না, মালিকের প্রতি তো বিশ্বাস নাই, অবিশ্বাস মূলকেই সকলকেই সন্তুষ্ট করতে যাচ্ছি, কিন্তু সর্বচিত্ত নারী আরাধিতে না পারি আরাধিতে, আমি তো সকলকে সন্তুষ্ট করতে পারি না, ওয়ান ক্যানট প্লিজ এভরিবডি। সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়া যাক না, কি সংক্ষিপ্ত ব্যবস্থা, অত কষ্ট করার প্রয়োজন কি আছে, এক দিনে দিলেই তো হয়, এই এক দিনে দিলেই যে হয় এই বিশ্বাসটা কি করে আসবে, এই বিশ্বাস স্থাপন করব কি করে,
এই সুদৃঢ় বুদ্ধি আসবে কি করে, নিশ্চয় আত্মিক বুদ্ধি আসবে কি করে, সেটা তো শিখি নেই আমরা, উল্টো পাল্টাই তো করছি। শাস্ত্র বলছেন আমাদের বামন ঠাকুররা সব যজমানের ঘরে গিয়েই মন্ত্র পড়াচ্ছেন, আচমন করো ওম অপবিত্র পবিত্র সর্বস্থানিবা যশ্মরে পুণ্ডরীকাশন সব আচ্ছাভ্যন্তর সূচি। সেই পুণ্ডরীকাশে যে বিষ্ণু ভগবান তার নাম উচ্চারণ করো তুমি, তাহলে তোমার বাহ্যভ্যন্তর সব পবিত্র হলে সূচি হবে। আবার বলা হচ্ছে প্রিয়তাং পুণ্ডরী তুষ্টে জগৎতুষ্টম প্রণীতে প্রেরিত অনুযায়ী সব দেব দেবী সন্তুষ্ট হন, কেউ অসন্তুষ্ট হন না আমার করে। যদি এইটাই যদি আইন আছে তাহলে আমি সময় নষ্ট করি কেন? ব্রহ্মাজি তিনি তো ভোকালোক্রিয় না, তিনি তো লোকপিতা মহা ব্রহ্মা আমাদের উপরওয়ালা, তো তিনি যে গোবিন্দ স্তব করছেন তার ভিতরে তিনি বললেন যত পূজনেন বিবুধা পিতরোর্পিতাশ্চ তুষ্টা ভবন্তি ঋষি ভূত সলোকপালা সর্বে গ্রহস্তরণী সোম কুজাদি মুখা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, হে আদিদেব গোবিন্দ আমি তোমার ভজনা করি, তোমায় প্রণাম জানাই, কে তুমি? যত পূজনেন বিবুধা পিতরোর্পিতাশ্চ যে গোবিন্দের পূজা করলে সব দেব দেবীগণ সন্তুষ্ট হন। আর পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন, তুষ্টা ভবন্তি ঋষি ভূত লোকপালা সন্তুষ্ট হন, লোকপালগণ সন্তুষ্ট হন যে গোবিন্দের পূজা করলে। আর নবগ্রহ শান্তি পৃথকভাবে করতে হয় না, সব গ্রহ শান্তি হয়ে যায়। এই আদিদেব গোবিন্দ আমি তোমায় প্রণাম জানাই, বিচারগুলো কি দেখাচ্ছেন? হরিভক্তি যার আছে সমস্ত দেবদেবী সব তার বন্ধু, সাহায্যকারী সাহায্যকারী। হরিভক্তি আছে যার সর্বদৈব বন্ধুতা, শাস্ত্রে বিধান আছে জিনিসগুলো, কিন্তু আমরা তো সেই এক পরব্রহ্ম ভগবানের উপরে নির্ভর করতে পারছি না, এটা আমাদের দুর্দৈব। সেই কথাই শাস্ত্র বুঝাচ্ছে, যে গোবিন্দের চরণে শরণাপন্ন হলে সবাই আমরা উপযুক্ত বাস্তব ফল লাভ করি। সেই গোবিন্দকে বাদ দিয়ে বসে আছি আমরা, সেই গোবিন্দ কি? তিনি তো শাস্ত্রে বুঝাচ্ছেন সর্বধর্মান পরিত্যজ্য মানে শরণ ব্রজ, হে অর্জুন একমাত্র আমারই শরণ গ্রহণ কর, আমার কথাটা শোনো, আমার শেষ কথা, আমার লাস্ট উইশের এর বিশেষ দাম আছে। কেন বলতে যাচ্ছে? অর্জুনকে বলবার তো কোনো দরকার নেই, পূর্বেই আলোচনা করেছি, তিনি তো তার প্রিয় সখা তত্ত্বজ্ঞ ব্যক্তি। কিন্তু সমস্ত দুনিয়া অতাত্ত্বিক ব্যক্তি আমরা বসে আছি, আমাদেরই শিক্ষার জন্য তার প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করেই ভগবান গীতায় উপদেশ করেছেন তত্ত্ব দর্শন। অর্জুনকে তো উপদেশ দেওয়ার কোন প্রয়োজন ছিল না, অর্জুনের কোন মহৎ ছিল না, মহৎগ্রস্ত জীব আমরা বদ্ধজী, সেইটাই শিক্ষা দিচ্ছেন শাস্ত্র। অর্জুনকে লক্ষ্য করে কথাগুলো বলছেন, তা মান এখন এই কথাটা কেন বলছেন বারবার করে?
একমাত্র আমারই স্বর্ণাপন্ন হও, এই এদিক ওদিক করতে নিষেধ করছেন। যারা ভাবছেন বহু উপাস্য তাদের জন্যই কথাটা উপদেশ করলাম, উপাস্য বহু না, উপাস্য এক। সনাতন ধর্মের কথা যে আলোচনা হয়েছে বেদান্ত পরিষদে গীতা রাজগঞ্জে, সেই সনাতন ধর্মের উপাস্য বস্তু এক, সেই জন্যই বলা হল একেশ্বরবাদ। বোধিশ্বরবাদের কথা বলা হয়নি সেখানে, পঞ্চবাসনার কথা বলা হয়নি, পলিথিজম সব কথাগুলো সেখানে নিরাকৃত হয়েছে, খণ্ডিত হয়েছে। সনাতন ধর্মের নামই হল একেশ্বরবাদ, সেই কথাই তো বুঝানো হয়েছে। তাহলে নীতি আদর্শ মানে সেই ভগবানের সাধন ভজনটাই হল মূল নীতি, মূল আদর্শ, সেটা গুছিয়েছে। ধর্ম মানে কোন বিশেষ কার্যকরী কিছু নয়। সনাতন শাস্ত্রে যে ধর্মের কথা বলা হয়েছে সে ধর্ম হল আত্মধর্ম, সেটা দেহ ধর্ম নয় আর মনোধর্ম নয়। এই জগতে বহু রকম ধর্মের কথা বলা হয়েছে, কিন্তু সমস্ত নীতির শাস্ত্রের সার শাস্ত্রের শিরোনামে গ্রন্থ চক্রবর্তী রাজ চক্রবর্তী হচ্ছেন শ্রীমদ ভাগবত, সমস্ত বিচার সব ওর মধ্যে লিখেছেন। মানুষের যত কিছু সংশয় সন্দেহ হচ্ছে যাহা নাহি বেদে তাহা নাহি পৃথিবীতে, যাহা নাহি ভারতে তাহা নাহি ভারতে, যাহা নাহি ভাগবতে তাহা নাহি পৃথিবীতে। বিদ্যা ভাগবতাবধি, মানুষের যে বিদ্যা বুদ্ধি ট্যালেন্ট ইন্টেলেকচুয়ালিটি সব কিছু শেষ হয়ে যায় এই ভাগবতের বিচার বুঝতে গিয়ে। সব শেষ মানুষ যে অহংকার করে, আমি অনেক জেনেছি, আমি অনেক বুঝেছি, অনেক শিখেছি, সব অহংকার চুর না হয় এই ভাগবতের বিচার বুঝতে গিয়ে। তাই স্বয়ং যমরাজ তিনি বললেন, অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম অবুদ্ধ্যান চটিকায়া। ভাগবত কে বুঝবেন, ভাগবতের তত্ত্ব সিদ্ধান্তকে নির্ধারণ করবেন, কার উপরে যে বিষয় হবে ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম, ভক্তির দ্বারা ভাগবত বুঝতে হবে। আমার অনেক লেখাপড়া জানা আছে, বুদ্ধ ব্যক্তির দ্বারা টিকাটিপ্পণী আলোচনা করে আমি ভাগবত বুঝতে পারব না, তাহলে কি করে বুঝব? ঈশ্বরের কৃপালে সাহিত্য যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানি বলে পারে, অনুমান প্রমাণ না হয়ে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপালি না ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। তত্ত্বদর্শন বুঝতে গেলে ভগবানের উপরে নির্ভর করতে হবে, তিনি জানিয়ে দেন তার তত্ত্বদর্শন, তবে আমরা জানতে পারি বুঝতে পারি। গীতার মধ্যে কৃষ্ণও একথা বলছেন অর্জুনকে, অর্জুন তুমি আমাকে জানবে বুঝবে, আমি যেমন অ্যাজ ইট ইজ তুমি চিনবে বুঝবে, আমি জানবো তোমার, তাহলে আমার দ্বারা যে জ্ঞান সেই জ্ঞান তোমায় নিতে হবে, তার দ্বারা তুমি আমাকে জানতে পারো বুঝতে পারো। উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, তদানি বুদ্ধি যোগতম জেনাম উপজান্তিকে, আমার দ্বারা জ্ঞান তোমায় নিতে হবে তবে আমায় বুঝতে পারবে। ধরুন এখন রাত অনেক, যদি আমরা কেউ ইচ্ছা করি এখন সূর্যদেবকে দর্শন করব,
সূর্যদেব কি এখন উদিত হবে
না সূর্যদেবকে দর্শন করা চলবে? হাজার 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 ডেলায় জেলে আকাশ
জগতে যত রকমের কথা বলা
আছে, যত রকমের কথাগুলো
সবই বলে রেখেছে তার ভিতরে যত লোকের যত রকম ধরনের মতবাদ সবগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যাপারটা সেখানে বলছেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কবে তাহা পরিপূর্ণ ছলে, ভাগবত সব ঘুরিয়ে ফিরিয়ে সব মতবাদটা খণ্ডন করে রেখেছে। উদাহরণ দিয়ে বুঝানো যায় কিরূপ কথা, অজ্ঞান তমের নাম কবিয়ে কবিত ধর্ম অর্থ কামবাঞ্ছা আদি এইসব। আমরা কিন্তু এই যে নিয়ে ভয়ানক আলোচনা করি আজকাল, দুনিয়ার লোক এইটুকু বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ, ওই চারটে রয়েছে চারটে পুরুষার্থ, কিন্তু পঞ্চম পুরুষার্থ যে ভগবান প্রেম প্রীতি এই কথা বোধ হয় আমাদের কানে ঢোকেই নেই, আমরা শুনলেই করিনি। সুতরাং ওই ধর্মার্থ কর্মক্ষ ধর্মার্থ কর্মক্ষ এইটাই মুখস্থ দর্শনে শাস্ত্র কি বলছেন, অজ্ঞান কামের নাম কহিয়ে কহিত ধর্মার্থ কামবাঞ্ছা দিয়ে ঈশ্বর, তার মধ্যে লক্ষ্য বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ভয়ঙ্কর কথা, কৈতর মানে কপটতা, সব থেকে শ্রেষ্ঠ কপটতা কি, যারা মুক্তি চাচ্ছেন, কিন্তু ভয়ঙ্কর কথা, মুক্তি চাওয়াটা খারাপ জিনিস নাকি? হ্যাঁ, যারা মুক্তি চাইছেন তাদের ভিতরে আলটেরিয়ার মোটিভ আছে, শয়তানি বুদ্ধি আছে। কিরকম শয়তানি বুদ্ধি? তারা সবাই ভগবানের সঙ্গে মিশে যেতে পারছেন, উনি এইরকম নাকি বুদ্ধি? বলে হ্যাঁ, সবাই ভগবানের সঙ্গে মিশে যেতে চাচ্ছেন, কেউ কেউ ভগবান হয়ে যেতে চাচ্ছেন, বলে যেতে চাচ্ছেন, কেউ কেউ ভগবানের সিংহাসন দখল করতে চাচ্ছেন। বলে এইসব চিন্তা আছে নাকি? বলে হ্যাঁ, যারা মুক্তিকামী তাদের ভিতরে এইসব চিন্তাগুলি তো আছে, সেই নিয়ে তো আলোচনা। ধর্ম প্রেক্ষিত করে পরমাণের মত সদান শতান, ভাগবতের ভিতরে বলেছেন প্রথমের দিকে ভাগবত ধর্ম কি কথা বলেছেন, ভাগবত কি কথা প্রচার করলেন, তা বলছেন প্রেক্ষিত করিত, যার ভিতরে কপটতা একমাত্র নাম, এবং এই ভাগবত ধর্ম কি কাজের জন্য নির্মৎসব যারা তাদেরই ধর্ম আশ্রয়নীয় ধর্ম বলছে। তা কপটতা শ্রেষ্ঠ কপটতা কি না, যারা মুক্তি চাইছেন, মুক্তি চাওয়ার ভিতরে দুষ্কর্ম কি আছে, না ভগবানের সঙ্গে মিশে যাব, ভগবান হয়ে যাব, ভগবানের সিংহাসন দখল করব, এই জাতীয় যে চিন্তা এটা হল রাজদ্রোহিতা। ভগবান বলছে এটা রাজদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, অ্যানার্কিজম। অ্যানার্কিস্ট কি সাজা হয় সকলেরই জানা আছে আপনাদের, অধিকাংশ ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে থাকতে হয়, নজরবন্দি হয়ে, তার অবশ্য সময়সীমা আছে, স্পিয়ারটা লার্জার স্পিয়ার আছে, সীমিত স্পিয়ার আছে, সব কিছুই আছে। কিন্তু যারা আমরা অ্যানার্কিস্ট তাদের এইটাই হল সাজা, আর যারা ভগবানের সঙ্গে মিশে যেতে চাচ্ছি বা ভগবান হয়ে যেতে চাচ্ছি
তাদের পানিশমেন্টের ব্যবস্থাটা ওই হয়ে আছে শাস্ত্রে। চিন্তা করতে হবে তাহলে আমরা কিরকম মুক্তি চাই, আমরা ভগবানের সেবা করতে চাই না ভগবানকে ভোগ করতে চাই? যদি ভগবানকে সেবা করতে চাই তাহলে ভগবান ভক্তি লাভ, ঠিক আছে। আর যদি ভগবানকে দিয়ে খাটিয়ে নিতে চাই, ভগবানকে আমাদের জন্য খাটো পরিশ্রম করো, তাহলে তো আলটিডিয়ার মতই প্রমাণিত হবে। বহু রকমের লোক তো আমরা বসে আছি ভগবানের নাম করছি, এক শ্রেণী আছেন ভগবানের সেবা করে ধন্য হতে চান, আর এক শ্রেণী আছেন তারা ভগবানকে খাটিয়ে নিতে চান। রাজনৈতিক ক্ষেত্রে বহু রকমের স্লোগান আছে, পারমার্থিক ক্ষেত্রে অনেক স্লোগান আছে শুনতে পাওয়া যাচ্ছে আজকাল। কিরকম স্লোগান? গড গিবাস আওয়ার ডেলিভারেট, গড গিবাস আওয়ার ডেলিভারেট। আমাদের দৈনন্দিন রুজি রোজগারটা দাও ভগবান। বলে কেন তুমি বারবার বলছো এটা? না যদি তুমি ওটা দাও তাহলে তোমাকে ভগবান বলে মানব। কিরকম কথাটা? ভগবানকে বলছি আমরা, হে ভগবান বেলায় বেরাম, তুমি আমাদের পাইয়ে দাও রুজি রোজগার। আর যদি তুমি আমাদের কিছু দাও তাহলে তার বিনিময় তোমাকে আমরা গার্জিয়ান বলে মেনে নিতে পারি। এবার কিরকম ধরনের গার্জিয়ানকে মেনে নাও? যারা অভিভাবক অভিভাবিকা সতর্কভাবে করে তারা গার্জিয়ান, পুত্র কন্যাগণের সন্তানগণের কল্যাণ চিন্তা তারা নিশ্চয়ই করছেন করবেন এই প্রতিজ্ঞা নিয়েছেন বলেই তারা গার্জিয়ান অভিভাবক অভিভাবিকা। কিন্তু কোন ছেলে মেয়ে যদি বলে এই পিতামাতা আপনাদের আমি পিতামাতা হলে মানব, যদি আপনারা আমার ভরণ পোষণ সব কিছু দায়িত্বের দিয়ে গ্রহণ করেন, কথাটা কিরকম হয়? কোন পিতামাতা অভিভাবক সন্তুষ্ট হবেন এই কথায়? নিশ্চিত নয়। ভগবান ভক্ত ভক্ত ভগবান তাকে যদি আমরা বলি তুমি আমাদের রুজি রোজগার জোগাড় করিয়ে দাও পাইয়ে দাও তাহলে তোমাকে ভগবান বলে মানতে দেয়, এটা কি জাতীয় শ্রদ্ধা ভক্তি? ভগবান বলছেন এটাকে শ্রদ্ধা ভক্তি বলে না। তোমরা আমাকে সাজিয়ে নিতে যাচ্ছ, তাই বলছিলাম আমরা ভগবানকে খাটিয়ে নেব না ভগবান ভগবানের সেবা করব, ভগবানের সেবা করে জন্ম হবে। শাস্ত্রে এসব জিনিসগুলো সুন্দরভাবে বুঝানো হয়েছে, আমরা ভগবানের সেবা করেই ধন্য হব এইটাই হলো আমাদের কিউ, সেটা বুঝানো হয়েছে। তাই ধর্ম বলতে সেহ ধর্ম নয়, মনোধর্ম নয়, ধর্ম বলতে আত্মধর্মের কথা বলা হয়। গীতা ভাগবতে বেদে বেদান্ত পরিষদে ওই আত্মধর্মের কথাই ব্যাখ্যা করা হয়। সেই ধর্মকেই বলছেন ইউনিভার্সাল ট্রুথ, সেই ধর্মকেই বলছেন অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, সেই ধর্মের কথাই শাস্ত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়। সেই ধর্ম হল সার্বজনীন ধর্ম, সেটা কোনো ব্যক্তি বিশেষের কথা না, প্রতিটি জীবাত্মার স্বরূপের ধর্ম হল আত্মধর্ম। তার অপর নাম, তার অপর নাম সনাতন ধর্ম, তার অপর নাম ভাগবত ধর্ম, তার অপর নাম নিত্য ধর্ম, এসব শব্দকে ব্যাখ্যা করা হয়। সেই সনাতন ধর্মের কথাই আমাদের আলোচ্য বিষয়। সেই ধর্ম কোন পার্থিব জগতের কোন দগমা নয়, পার্থিবের কোন কালক্রেদ নয়, সেই সনাতন ধর্ম সার্বজনীন সার্বকালিক ধর্ম জীবাত্মা, সেটা বুঝানো হয়। কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা ইত্যাদি নিয়ে আজকাল সমাজে বহু কথা আলোচনা হচ্ছে। কোন কর্ম করব, কিরূপ জ্ঞান অনুশীলন করব, কোন যোগ আচরণ করব, এসব নিয়ে আজও মতভেদ, বহু গণ্ডগোল, বুঝতে পারি না কি। কিন্তু শাস্ত্র তো সব বিচারগুলো দিয়ে দিয়েছেন, আমরা কোন কর্ম আচরণ করব। শাস্ত্র বললেন যে কর্ম অনুশীলন করলে, আচরণ করলে, অভ্যাস করলে ভগবান সন্তুষ্ট হন, সেই কর্ম আচরণ করতে হবে। সেই কর্ম কি, গীতার মধ্যে পরিষ্কার ভাবেই তো বলা আছে, যজ্ঞার্থাৎ কর্মণা অন্যত্র লোকয়ন কর্মবন্ধনা, ভগবানের প্রতিকামনায় যে কর্মাচরণ তুমি সেই কর্ম করো, এই কর্মকে তুমি সেই কর্মাচরণ করো, সেটাই লোক ভগবানের প্রতিকামনায়। কোন কোন কর্ম করলে ভগবান সন্তুষ্ট হবেন, খুশি হবেন, শাস্ত্রে শুধু চার দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, সেই অনুসারে কর্ম। আমার খেয়াল খুশি মতো কর্ম নয়, শাস্ত্রের ভালোমন্দ বিচারটা যখন আমি বুঝতে না পারব তখন শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। শাস্ত্রের শরণাপন্ন হওয়া মানে শাস্ত্রের বিচার, তত্ত্ব, সিদ্ধান্ত গ্রহণ করা, শাস্ত্রের জাজমেন্ট, রায় মেনে নিতে হবে। এই প্রত্যেক প্রতিদিনের শিক্ষা দিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে দিয়ে। অর্জুনকে বললেন অর্জুন, তুমি যখন সদসৎ বিচার যখন করতে পারছো না ভালো মন্দ, তখন তুমি শাস্ত্রের বিচার না। তসমৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য অবস্থিত, শাস্ত্রের বিচার তুমি মেনে নাও, ওর ভিতরে তোমার সব প্রশ্নের উত্তর আছে, সব সংশয়ের মীমাংসা। আবার বলছেন কি, যা শাস্ত্রবিধি মস্ত্রের যা বর্ততে কামচারত ন সিদ্ধি মদাপনতি ন সুখম ন পরাঙ্গতি, যিনি এই শাস্ত্র বিচার, শাস্ত্রের বিচার জাজমেন্ট যিনি মেনে নিচ্ছেন না, শাস্ত্রবিধিকে যিনি উল্লঙ্ঘন করছেন, যিনি নিজের খেয়াল খুশি মতো কোন বিধি ব্যবস্থা দিচ্ছেন, ন সিদ্ধি মদাপনতি, তার সাধনায় সিদ্ধি লাভ সম্ভবপর নয়, ন সুখম ন পরাঙ্গতি, তার ইহে জগতের সুখ শান্তি নয়, আর পারলৌকিক সুখ সুখ শান্তিও তার পক্ষে শুধু করা। কথাটা বলছেন কি, শাস্ত্রের যে বিচার, যুক্তি, তত্ত্ব, সিদ্ধান্ত সেইটাই আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ভগবান বলছেন কত দুঃসঙ্গ উত্তৃজ্ঞ সচ্ছু সজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গ পরিত্যাগ করো, সাধু সঙ্গ গ্রহণ করো। এখন দুঃসঙ্গ কাকে বলে আমার যদি জানা না থাকে তাহলে আমি দুঃসঙ্গ কি করে অর্জন করব, আবার সাধু সঙ্গ কাকে বলে এটাও যদি আমি না বুঝি না জানি তাহলে কি করে গ্রহণ করব। শাস্ত্র তাই বললেন আগে ওটা জেনে নাও, বুঝে নাও, তারপরে ত্যাগ এবং গ্রহণ। ঠিক সব কথাটা তো এরকমই বলে বলা আছে, আমাকে তো আমি শিখতে হবে, বুঝতে হবে, তবে তো ত্যাগ এবং গ্রহণ। আমরা কিছু শিখলামই না, শিখবই না, কিছু প্রতিজ্ঞা করে বসে আছি শিখব না, কে আমাকে শিখাবে? আমার শক্তি রাজার দুই ছেলে তারা প্রতিজ্ঞা করলে
আমরা কত কি আর শিখবো না। রাজার ছেলে, রাজা অত্যন্ত দুঃখিত হচ্ছেন, আমার ছেলে এরা রাজ সিংহাসনের অধিকারী, এরা বলছে আমরা শত কি আর বসকে শিখব না। ভয়ানক দুঃখের কথা, শিখাতে পারছেন না। রাজা বললেন, রাজ্যের অপরিষ্ঠ আমাকে রাজ্যের অপর ভাগ ধরেন তো আমি শিখাবো। সেই ছেলে দুটোকে নিয়ে কোলে পিঠে করে মানুষ করতে লাগলেন। রাজবাড়ি করিবার যা ঘর শুয়ে আছেন দুই ছেলে দুদিকে। বড় ছেলেটা তারা হচ্ছে ভাই কথা করিয়েছে বলুন তো, এক দুই তিন চার করে গুনতে আরম্ভ করেছে যখন, তখন ছোট ভাইটা বরদার মুখ চেপে ধরেছে। কি হলো, তুই এরকম করছিস কেন? আরে আমরা সত্যি শিখবো না প্রতিজ্ঞা করেছি, আর তুমি কথা দেখছিস কোন করে শিখিয়ে দিচ্ছে, খবরদার বলবি না তুই আর যা বলেছিস বলেছিস, এক দুই তিন চার আর বলবি না। আমাদের সকলেরই আজ এই অবস্থা হয়েছে, কে শিখাবে আমাদের ইতি আদর্শ? না শাস্ত্র আলোচনা করে আমরা শিখব, না কারো কাছ থেকে শিখব। কি শিখাবে আমাদের প্রতিজ্ঞা তো আমরা শিখব না, আমাদের শিখাইছে। মুশকিল তো হয়ে গেছে এখানে, আমি যতটুকু শিখেছি যতটুকু শুনেছি সেই ব্যাঙের আদুলি নিয়ে বসে আসছি। ব্যাঙের আদুলি সর্বোচ্চ, আমার শেখা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। আপনি আবার আমাকে কি বলবেন, কি শিখাবেন? তা সর্বটা লোক যারা তাদের আবার কে কি বলবে, কে কি শিখাবে? যদি কেউ বলেন না না আমার শিক্ষা ঠিক হয়নি, আমার এখনো শিক্ষা অসম্পূর্ণ আছে, কিছুই শিক্ষা হয়নি, তার কাছে কিছু আলোচনা করা যেতে পারে, তার কাছে কিছু বলার ক্ষেত্র আছে। যারা সবই জেনে বুঝে বসে আছেন তাদের কাছে বলবার তো কিছু নাই, কোনো বক্তব্য রাখবার কোনো প্রয়োজন। কথাটা তো এই, পাশ্চাত্য মনীষী সব বহু উদাহরণ রয়েছে বিভিন্ন গ্রন্থাদিতে, আমাদের পারমার্থিক ক্ষেত্র রয়েছে, লৌকিক ব্যবহারিক জগতেও রয়েছে। যিনি কিছু শিখেছেন জেনেছেন তার লক্ষণ কি, সেখানে কোনো দাম্ভিকতা নাই, সেখানে কোনো অহংকার নাই, সেখানে কোনো মানবিমান নাই। শেখার লক্ষণের মধ্যে রয়েছে এটা। পাশ্চাত্য মনীষী যিনি সেন্টার অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন, তিনি বলছেন আমি জ্ঞান সমুদ্রের তীরে উপলখণ্ড সকল সংগ্রহ করছি। কই কারণের তো কোনো অভিমান অহংকার নেই। তিনি নিঃসন্দেহে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, একটা মৌলিক জিনিস কিছু, কিন্তু কবিতার তো কোনো অহংকার প্রকাশ পাচ্ছে না। বাচ্চা শিশু যেমন করে আমিও ওইরকমই করছি, নিরহংকার নিরভিমান ভাব। সুতরাং সর্বজ্ঞ ভগবান তিনিও নিরভিমান, তার একান্ত ভক্তগণ যারা রিয়েলাইজ সেই যারা, অর্থাৎ যাদের বলা হবে নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, তাদের ভিতরে অভিমান অহংকার না, নিরভিমান নিরহংকার। সেই কথাই শাস্ত্রে বুঝানো হয়েছে। আমরা সনাতন ধর্ম জানব শিখব বুঝব নিশ্চয়ই, কিন্তু যেভাবে বুঝতে হবে ঠিক সেই প্রসেস এবং প্রসেসগুলো অ্যাডাপ্ট করে আমাদের চলতে হবে, তাহলে আমরা শিখতে পারি জানতে পারি। এইগুলো প্রথম কথা। আপনারা সবাই ভাবছেন বোধহয় যে এতক্ষণ তো বই তো খুললেন না, শুধু তো বক্তৃতা করে যাচ্ছেন, কিন্তু আমি যা বলে যাচ্ছি এ সবই দেহের উপনিষদ গীতা ভাগবতের কথাই বলে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি বিচারের কথা।
তা কর্মজ্ঞান যোগাদির কথা যে কথা আলোচনা আরম্ভ করেছিলাম সেটা সম্বন্ধে এই ভাগবতের মধ্যে পরিষ্কারভাবে সব কিছু বলা আছে। তথাপি আমি সামান্য একটু আলোচনা করে এটা আরম্ভ করছি। বিষয়বস্তু হচ্ছে, অনেকে বলছেন কর্ম করো কর্ম করো কর্ম করো ভাই। এখন এই যে কর্ম, সে কর্মটা কি কি কর্ম করব আমরা, সেইটাই হল প্রশ্ন। শাস্ত্র উত্তর দিচ্ছেন, যে কর্মে ভগবান প্রীত হন, সন্তুষ্ট হন, খুশি হন, সেই কর্মগুলোর কথা ভগবান নিজেই শাস্ত্রে বলে রেখেছেন। এই কাজগুলো করলে আমি খুশি হব, আমি সন্তুষ্ট হব। সেই সেই কাজগুলো করতে হবে, ঈশ্বরের প্রত্যর্থে, ভগবত প্রত্যর্থে সেই কর্মাচরণ করতে হবে, কর্মানুশীলন করতে হবে। জ্ঞানানুশীলন, যারা জ্ঞানী, প্রত্যেকটা শব্দের মধ্যে দুটো দুটো ভাগ আছে, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড। কর্মাচরণ যারা করছেন, ভগবত প্রতিকামনা বাদ দিয়ে যারা কর্মাচরণ করছেন, তাদের কর্মাচরণ হচ্ছে সুষ্ঠু বা বাস্তব হচ্ছে। জ্ঞানানুশীলন যারা করছেন, তাদেরও দুটো ভাব। আমি ভগবানকে জানতে চাই, বুঝতে চাই, একটা ভাব। আর একজন জ্ঞানানুশীলন করছেন, তিনি বলছেন ভগবান ভগবান নাই। যদি তিনি আছেন মানতে পারি, তাহলে তিনি নিরাকার, তাহলে তিনি নির্বিশেষ, তাহলে তিনি নির্গুণ, তাহলে তিনি নিঃশক্তি। ঠিক এইসব কথাগুলো বলতে চাচ্ছেন। অদ্ভুত সম্মান দেওয়া ভগবানকে, যে প্রেমময় ভগবানের সব কিছু ক্ষমতা রয়েছে, তাকে বলা হচ্ছে তিনি নির্গুণ, তিনি নিরাকার, নিঃশক্তি, যেসব বলা হচ্ছে। কিন্তু এক জাতীয় অবমাননা করা ভগবান। আমার সামনে কোনো ব্যক্তি যদি বসে থাকেন আর আমি যদি বলি তার নাম করে, অঙ্কের প্রেতাত্মা আমার সামনে বসে আছেন, তিনি কি খুশি হবেন? যিনি সশরীরে আমার সামনে বসে আছেন, তাকে যদি আমি এই কথা বলি, নিশ্চয়ই তিনি খুশি হবেন না, এটা তার অবমাননা। চন্দ্র যে ভগবান বাস্তবের উপায়িত, শক্তিমান, সর্বশক্তিমান, সেই ভগবানকে বলতে যাচ্ছে নিঃশক্তি। যিনি আকারবান, যার থেকে অনন্ত বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে, যার থেকে সমস্ত আকারগুলো এসেছে, বৃক্ষ তৃণ গরুমালতা, পাখি পশু মনুষ্য ব্যক্তি দৈত্য দানব সব কিছু এনেছে, সেই সাকার ভগবানকে বলছি নিরাকার। এটা নিশ্চয়ই ভগবানের অবমাননা। একই উদাহরণকে নিঃশক্তি, অনন্ত শক্তিমান ভগবান বলছি আমরা তিনি নিঃশক্তি, সেই প্রেমময় ভগবানের অবমাননা। যাকে বলছেন শাস্ত্রে আকাশ আনন্দ নশ্বাস, মানুষ বেঁচে থাকতে চায় কেন? প্রশ্ন করা হয়েছে, তার উত্তর কি এসেছে? ভগবান প্রেমময়, তার জন্য তিনি অমৃতময়, অমৃত স্বরূপ, সেই জন্য তার জন্যই আমিও সেই পরমাত্মার অংশ, জীবাত্মা আমার স্বরূপ, সেই জন্যই আমি বেঁচে থাকতে চাই। মানুষ মরতে চায় না, কেন? যেহেতু জীবাত্মা অমর, অজর অমর, সেজন্যই আমাদের মৃত্যু কারণ চাই। যদি কেউ কখনো বলছি হা আমি মরব, জগতে যে দুঃখ ক্লেশ সেইটা দেখতে তিনি ওই কথা বলতে যাচ্ছেন, বাস্তবে কিন্তু তার মৃত্যুর কোন ইচ্ছা নেই। কবির কথা অনেক জায়গায় অনেক কিছু বলা আছে, মরণে তবু মর শ্যাম সমান, ভগবান তাড়াতাড়ি মরে অভাবরে জমি ভয় করে, এইমাত্র ভিক্ষা দাও হই আজ যেন একেবারে মরি, বহু কথাই বলা আছে সপক্ষে বিপক্ষে, কিন্তু সব কথারই একটা তাৎপর্য আছে, মরতে আমরা চাই না, মরিতে চাই না, আমরা এই সুন্দর ভুবন মারা গেলে কুটুমর সেনানো সমান, কেন মরতে চাই না, যেহেতু জীবাত্মা অজর তার যেন মৃত্যু নয়, না যায়তে মৃয়তে বা কদাচিন্নাম ভূত্বা ভূতানাম ভূয়ঃ অযুরিত্বশ্বতীয়ম পুরাণীনাম মতিয়ন্নামানি শরীরে, সেই জন্য আমরা মরতে চাই। জ্ঞানী সে মনে করছে আমি মুক্ত হয়ে গেছি, কিন্তু যখনই সে ভগবানকে অবহেলা করছে তখনই তার সব সিস্টেমটাই বন্ধ হয়ে গেল, সে যখনই ভক্তিকে বাদ দিচ্ছে আমি কর্মদ্বারে সবকিছু পেয়ে যাব, কিন্তু ভগবানের প্রতিকন্যা বাদ দিচ্ছে ভক্তিকে বাদ দিচ্ছে তখনই তার কর্ম নিষ্ফল। একজন জয়ী পূর্য সাধনার দ্বারা সবকিছু কন্ট্রোল করতে চাইছেন, আর যোগী যোগ তো অনেক রকম আছে, প্রত্যেকটি সিস্টেমের দ্বারা যোগ শব্দ লাগানো আছে, কর্মযোগ জ্ঞানযোগ যোগযোগ শব্দগুলো লাগানো আছে, তথাপি যোগ শব্দের একটা পৃথক অর্থ আছে, যোগযুক্ত হওয়া, অযোগ রাজযোগ দুটো জিনিস, অযোগীগণ যদি রাজযোগকে বাদ দিয়ে দেন ভক্তিযোগকে বাদ দিয়ে দেন তাহলে আর ঈশ্বরের প্রতিকামনা হল না, ওটা নিষ্ফল হয়ে গেল। সেই সব কথাগুলো শাস্ত্রে এক জায়গায় করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধারকে বুঝাচ্ছেন, গীতার মধ্যেও বুঝানো হয়েছে কথাটা, আবার ভাগবতের মধ্যেও এসে গেছে এই বিষয়, না সাধারণ না সাংখ্যান ধর্ম উদ্ধার আমার প্রতি একনিষ্ঠা ভক্তি আমাকে যেমন অভিভূত করে, কৃষ্ণ বলেছেন উদ্ধারকে কর্মজ্ঞানী প্রচেষ্টা আমাকে রসীভূত করতে পারে না, যখন তারা আমার ভক্তিকে বাদ দেওয়ার চেষ্টা করছে, জিনিসটা বুঝাচ্ছে। তাহলে কর্মজ্ঞানী প্রচেষ্টা সফল কখন হবে, ভক্তিকে যখন নিয়ে চলব তখন। এই ভক্তি বৃত্তিকে কি বলছেন, এক একের পর শূন্য দশ, দশের পর শূন্য একশো, একশোর পর শূন্য হাজার, এই বাড়িকে এক রেখে দিয়ে যতগুলো শূন্য বসিয়ে যাচ্ছি প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দল দল গুণ করে, বাড়িকে একটাকে পুছে দেওয়া হোক অমিত করা হোক, দশটা শূন্য যদি পড়ে থাকে তার কোনো মূল্যায়ন আছে কি, তার কোনো মূল্যায়ন বাদিকে যে এক আছে এই এক এবং দ্বিতীয় এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তাকে যখন নিয়ে চলছি আমরা আমার জীবন পথে তখনই আমার সব ধর্ম মূল্যায়ন আছে। এই কর্মজ্ঞানদের আমি যত প্রচেষ্টা সব প্রচেষ্টা বিফল হয়ে যায় যদি আমরা ভক্তি ভক্তিকে সঙ্গে নিয়ে না চলতে পারি, শাস্ত্রে উদাহরণ দিয়ে বুঝানো হবে। বিন্দু বিন্দু হচ্ছেন ভগবান। আমরা সংসারে থাকব, সংসারের সব কিছু কর্তব্য পালন করব, কিন্তু সব কর্তব্যের ভিতরে শ্রেষ্ঠ কর্তব্য কি যদি জিজ্ঞাসা করা হয়? আপনারা অনেকে অনেক রকম উত্তর দেবেন, কিন্তু শাস্ত্র শিখার উত্তর হয়তো শুনবেন না। শাস্ত্র কি বললেন? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইন নিচে মায়া বদ্ধ হয়ে ভিক্ষম হইল। কৃষ্ণ ভজন করবার জন্য আমরা এই সংসারে এসেছি, সেটা বর্তমানে ঘুরে বসে আছি। আপনারা প্রথমে একটা কীর্তন শুনেছেন, ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানা বিদায়। ভগবানকে ভুলে আমরা এই সংসারে এসে সব কাজ উল্টো কথাগুলো করছি। সব যে কাজ আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, সেই ডিউটিটাকে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলে মেনে নিতে পারছি না, ওইটাই প্রথম ভুল হয়েছে। সেইটাই মনে করে দিচ্ছেন, ওইটাই আমাদের মুখ্য তাৎপর্য উদ্দেশ্য প্রধান কর্তব্য। কৃষ্ণ বুঝি বা আত্মার সংসারে আইন এখন সেই কৃষ্ণ বিষ্ণুকে বাদ দিয়েই তো আমরা চলছি। যদি কোনো কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি একটু ভগবানের নাম টান করুন না, বয়স তো হয়ে গেল, সময় তো হয়ে গেছে আপনার, তখন সেই ব্যক্তি বলছেন সময় নাই, সময় নাই, সময় কে দেবে আমাদের? সময় যদি আমি নিজে না বের করি আমার দেবে রুটিন লাইফ থেকে, আমাকে সময় কে দেবে? সময় তো আমাকেই বের করতে হবে, আমাকে সময় কেউ অ্যালার্ট করে না এই সংসার। ঈশ্বরের সাধন ভাবনের যে সময় সেটুকু আমাকে বের করতে হবে, এবং সেইটুকু সময় তার জন্য দিতে হবে। আজই কথা হচ্ছিল একজনের সঙ্গে, আমি যুক্তি দিয়ে বললাম যে আমরা আধ ঘন্টা অফিসে থাকি, ওরা ডিউটি করলে না হয় 12 ঘন্টাই করলাম, না হয় 16 ঘন্টাই করলাম, তাহলে তো 8 ঘন্টা বাকি থাকছে। এই ভিতরে কিছুটা বিশ্রামের সময় থাকলো, কিছু সময় তো বের করতেই হবে, 1 ঘন্টাই হোক 2 ঘন্টাই হোক, সেই সময়টাই আলোচ করতে হবে। ঈশ্বরের সাধন ভাবে আচার্য শঙ্করপাদের মুখদুর্গ আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কাকবকান্তা হস্তে পুত্র সংসার অতীব বিচিত্র কৌশ্যঙ্গা পূত আয়াত তত্ত্বং চিন্তয়ত বিদম ভ্রাত। কে তুমি, কোথায় ছিলে, কি করিতে, রেখায় এলে, এই সংসারে কেন এলে তুমি, কি কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে? প্রশ্ন, তত্ত্ব জিজ্ঞাসা, এসব নিয়ে চিন্তা ভাবনা করবার দরকার আছে। শুধু এলাম খেয়ে থেকে করে চলে গেলাম এতে কোনো বাহাদুরি না, পজিটিভ সাইডের কিছু কাজ করার দরকার আছে। পজিটিভ সাইড, সংসারে যা কিছু আমরা করছি ভগবানকে বাদ দিয়ে সবগুলি নেগেটিভ সাইড, আর তাকে নিয়ে যতটুকু করবো সেটুকু পজিটিভ সাইড। সেই কথাই বলা হচ্ছে, বলা হচ্ছে অনেক সময় আমাদের কিছু জমার ঘর দরকার, পরকারের কিছু করি দরকার, সম্মান কিছু দরকার, তা পরের করি জোয়ার করতে গিয়ে তো পজিটিভ সাইডে সঞ্চয় দরকার। ফিক্স ডিপোজিট এ সংসারের নয়, স্পিরিচুয়াল সাইডে ফিক্স ডিপোজিট প্রয়োজন আছে। তো সাধন ভোজন না করলে কি করে সেই জমার ঘর আসবে বলুন? সারা জীবন ধরে যদি বিষয় 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 নিয়ে যদি তাকে ব্যস্ত থাকলাম, ওই করতে করতে তোর অন্তিম সময় এসে গেল, তখন কি করব? উত্তরটা কি করবো তখন? পিতৃ ভগবানের যারা একান্ত ভক্ত, ভগবানের প্রতি একান্ত ভাবে আশ্রয় গ্রহণ করেছেন যারা, সেই রকম ভক্তকে দিয়ে ভগবান শিক্ষা দিচ্ছেন সাবধান, যেন শেষ সময়টা তোমার ভালোভাবে কাটে। ভরত মহারাজ, যার নামানুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ, তার আগের নাম ছিল কি? এই দেশের নাম অজনাবর্ষ। ভরত মহারাজের নামানুসারে ঈশ্বর দেবের জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ, তার নামানুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তো তিনি তপস্যা করছিলেন, একটা মৃগ শিশুর পাল্লায় পড়েছিলেন, শেষকালে আপনাদের সেই ইতিহাস জানা আছে। মুরগার সময় তিনি সাধন ভজন বাদ দিয়ে ভগবানের চিন্তা ভাবনাটা ভুলে গেছেন, সে সময় মৃগ শিশুর চিন্তা করছেন। মৃগ শিশুর চিন্তা করতে করতে মহারাজ ভরতের মৃত্যু হল। গতিটা কি হয়েছে জানা আছে আপনাদের সকলেরই? মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন, ব্যাপার কি? একজন রাজা, ধার্মিক রাজা, তিনি তপস্যা করছিলেন, ভগবান ভক্ত, এই কোথায় দিয়েই ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো আমাকে ভুললে কি হয়। সব সময় সেই ভগবানকে স্মৃতিপথে রাখার কথা রয়েছে শাস্ত্রে, কখনো সেই ভগবানকে ভুলবে না। উনি যেন সাময়িক ভাবে ভুলে গেছেন মহারাজ ভরত, তিনি মৃগকে জন্মগ্রহণ করলেন, কি বিষয়? স্মরণ ভাবন তাদের তন্তি কালীবরণ তেম তমি বইতি করুন তিরা সদা তার ভাব ভাবিত। মানুষ মৃগার সময় যদি চিন্তনী হয় সেই অনুসারে জন্মগ্রহণ করে, ওই মৃগ শিশুর চিন্তা করতে করতে বলছেন মৃগাকে জন্মগ্রহণ করলেন। তাহলে যার শেষ ভালো তার সব ভালো, অলরেডি ঈশ্বরে। তাহলে যার শেষ ভালো তার ঈশ্বরের চিন্তা ভাবনা প্রয়োজন আছে, ভালো ধান যদি থাকে শেষের দিকে তাহলে সদগতি হবে। অন্তকালে চমানের বর্ণমুক্তি প্রজাতি প্রজাতি পরমাঙ্গলকেই পরাগতি লাভ করা যাবে কিভাবে? ভগবত চিন্তা করলে তো ভগবত চিন্তা প্রয়োজন আছে। তো জীবনে তো সাধন দরকার আছে, তাহলে প্র্যাকটিস তো দরকার আছে, অভ্যাসযোগ তো দরকার আছে, তা নাহলে কি করে হবে? সেইটাই শিক্ষা দিচ্ছে। কিন্তু তিনি তো আমাদের মতো হতে লাগা ছিলেন না, সাধন ভজনের প্রচুর দরকার ছিল, যদিও ভগবান তাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তিনি তিনজন ভগবানকে লাভ করলেন, লক্ষ লক্ষ জন্ম চলে যাচ্ছে, তথাপি কোনো গ্যারান্টি থাকছে না। উনি তো তিনজন পেয়েছেন, প্রথম জন্ম ক্ষত্রিয় রাজজন্ম, দ্বিতীয় মৃগজন্ম, তৃতীয় ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু তিনি জড়ো হয়ে গেছেন। আমি কারো সঙ্গে মিলবো না, কারো সঙ্গে কথা বলবো না, কালা বোঝা খুঁজে থাকবো, কারো সঙ্গে মিশলেন না তিনি। তার মতো চিন্তিত বিষয় নিয়ে সাধন ভজন নিয়ে তিনি চলে গেলেন। উদাহরণ তো সবগুলো রাখা আছে, কেউ একজনই সাধনার ভগবানকে পেতে পারে, কিন্তু প্রচেষ্টা তো সেইরকম থাকা থাকা দরকার আছে, তাহলে হচ্ছে না। তা আমরা চেষ্টা যেন না ছাড়ে, শাস্ত্র সেইটাই বুঝাচ্ছে না। আমরা সবসময় চেষ্টা বিশিষ্ট হয়ে অগ্রসর হব, যদি চেষ্টা করি তাহলে ফলাফল নিশ্চয়ই আছে। এবং তার ভিতরে আন্তরিকতাও একটা জিনিস আছে, সেটাও প্রয়োজন আছে আমাদের সাধন ভজন ক্ষেত্রে। আমি ভালো জানব, শিখব, বুঝব, এই প্রতিজ্ঞা যদি থাকে ভগবান অন্তর্গত সূত্রে নিশ্চয়ই আমাকে জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, সেরূপ সঙ্গ দিয়ে দেবেন। অনেকে বলছেন সাধু কোথায় পাব, সাধুকে কি করে চিনব, সব ব্যবস্থা সেই ভগবানই করেন অন্তর্গামী সূত্রে, একথা শাস্ত্র তারস্বরে বলা আছে। কিন্তু আমার চেষ্টাটা তো তিনি দেখবেন, বাচ্চা শিশু যদি ঘুমিয়ে আছে তাকেও না কোনো নিতে যাচ্ছেন না, কিন্তু যখন সে প্রণাম করে হাঁকফাঁক করে তখন মা গিয়ে তাকে কোলে তুলছে, সেই প্রণয় ভগবান ওই রূপ। ভক্তের দুঃখ কষ্টের ব্যথা নানা দিল না ভগবান উপলব্ধি করছেন অন্তর্জন সূত্রে, সেটাকে পেতে চায়। এটা যদি বোঝেন ভগবান তিনি হাত বাড়িয়ে আছেন, সে কথা বলা আছে শাস্ত্রে, বুঝানো আছে। আমরা তো পরীক্ষা দিতে চাচ্ছি না, আমরা বর্তমানে পরীক্ষার্থী হয়ে পরীক্ষা বসতে চাই, পরীক্ষা দিতে চাই না। যারা পরীক্ষা গ্রহণকারী তাদেরই পরীক্ষা নিতে চাচ্ছি বর্তমান। ভগবান তিনি আমরা পরীক্ষা করবেন, পরীক্ষা তারই পরীক্ষা নিতে চাচ্ছি আমরা, পরীক্ষার্থী হয়ে কি হবে। আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারছি না, তো ভগবান সংসদ বস্তু পরামর্শ বস্তু, কিন্তু আমরা ভগবানকে খাটিয়ে নিতে চাচ্ছি, তারই যে নকরা নিতে চাচ্ছি, তুই পড়া আমাদের অদ্ভুত কথা। মানুষ কেমন সুবিধা, আমরা তো আজ এই সুবিধাটি হয়ে আমাদের কোন দোষ নেই, সব দোষ যত দোষ মন্দ দোষ সব ভগবানের দোষ, বললে তো হবে না। যদি আমাদের নিষ্ঠা থাকে, যদি আমাদের আন্তরিকতা থাকে, তাহলে আমাদের পক্ষে কিছু ব্যবস্থা আছে। সেইটাই গীতা ভগবত শাস্ত্র সব বুঝিয়েছে, আমি সামান্য আলোচনা করে রাখি। গৃহস্থ গৃহস্থ রূপে সংখ্যা এখানে অধিক, আমরা সবসময় একটা জিনিস বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি। কথাটা হল ভগবান আমাদের করে বেশি দায়িত্ব দিয়েছেন, তাই আমরা সকলের উপরে, আমরা সকলের উপরে মানে গারস্থ ধর্ম সকলের উপরে। এই অনেকে বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, কিন্তু শাস্ত্র কি বলছেন সেটাই হল আলোচ্য বিষয়। আমি এইরকম একটা অধ্যায় ধরছি, যার ভিতরে এইরকমই একটা অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। নিরপেক্ষভাবে শাস্ত্র যে কথা বলেছেন সেখানে কার কতটুকু বাহাদুরি এবং কার কতটুকু বাহাদুরি কম সেটা আলোচনা করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা পরে দেব, একটা প্রশ্ন এসেছে আমি ভগবৎপাঠ করি আর জানতে তার উত্তর দিয়ে দিচ্ছি। একাদশ স্কন্ধ সপ্তদশ অধ্যায়, প্রথমে ব্রহ্মচারী ধর্ম সম্বন্ধে অনুবাদ পড়ে গেলাম, সে কোনো কিছু জিনিস প্রকাশিত হবে। যদি বিস্তৃতভাবে আলোচনা করতে হয় সময় লাগবে,
আমরা দুদিন ধরেই ঠিক এসব জিনিসগুলো সুন্দরভাবে আলোচনা করব। ঘটনা পরম্পরা হচ্ছে ভগবান এই জগতে কৃষ্ণ স্বরূপের আবির্ভূত হয়েছে। তিনি এসে গুহার হরণ করেছেন, ভক্তগণকে রক্ষা করেছেন, সনাতন ধর্ম স্থাপন করেছেন, এগুলো গীতার মধ্যে তিনি বলেছেন, ভাগবতের মধ্যে বলা আছে। তিনি কেন আসেন, তিনি এই জগতে বারে বারে কেন আবির্ভূত হন, তার কারণ তিনি নিজেই দেখিয়েছেন গীতার মধ্যে, যে রাজি ধর্মেশ্বর জানি বলুন ভারত অভ্যুত্থানা ধর্মেশ্বর ভাবনান ত্রিজন্ম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম যুগে যুগে কথাগুলো বলেছেন। তো সেই ভগবান এই তিনটে কাজই সমাপ্ত করেছেন। তিনি চলে যেতে চাচ্ছেন তার নিজালয়ে বৈকুণ্ঠ ধামে, প্রস্তুত হঠাৎ শুনতে পেলেন তার প্রিয় সখা বুদ্ধ যে ভগবান আমাকে নিয়ে যাচ্ছেন না সঙ্গে। ভগবান উদ্ধবকে বাদ দিয়ে যাচ্ছেন উদ্ধব জানতে পেরেছেন। ভগবানের যাওয়ার সব প্রস্তুতি পর্ব সব শেষ, রথ মানে বন্যান একরকম বেরোন না, সে যখনই টেক অফ করছে মাটি থেকে খানিক কয়েক হাত উঠেলে আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন, এই বলে কানতে কানতে আরম্ভ করলেন। আমি তোমার বিরহ সহ্য করতে পারব না, আমি কি করে থাকবো তোমার ছাড়া। কৃষ্ণ তখন বললেন, দেখো আমার যে কর্তব্য ছিল সে কর্তব্য আমি সম্পাদন করেছি, তোমার কর্তব্য এখন আরম্ভ হবে, সেই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমার কি কর্তব্য, যে কথা যে সনাতন ধর্মতত্ত্ব আমি লোককে বুঝিয়ে গেছি এইটাই তাদের বুঝাতে হবে আবার ভালোভাবে, সেই সনাতন ধর্মতত্ত্ব তোমাকে ব্যাখ্যা করতে হবে, প্রচার করতে হবে, এই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমি কখন যাব জিজ্ঞাসা করছেন উদ্ধব। ভগবান বললেন, তুমি বুঝতে পারছো তোমার যখন সময় হবে তখন তুমি চলে যাবে আমার কাছে। কিন্তু উদ্ধবের একটা ইচ্ছা যে সেই সনাতন ধর্মতত্ত্ব পুনরায় আবার ভগবান বলুন জগৎজীবের কাছে। তিনি বললেন, ঠাকুর কবে তুমি সেই সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করেছিলে ব্রহ্মার সভায়? সব ভুলে গেছে দুনিয়ার লোক, আমিও ভুলে গেছি, তুমি আবার ফের বলো। উদ্ধবের অনুক্রমে ভগবান আবার সেই সনাতন ধর্মতত্ত্ব বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সমস্ত সনাতন ধর্মতত্ত্ব সব ভুলতে লাগলেন উদ্ধবকে উপদেশ করলেন। এই প্রসঙ্গটি বলে উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ। সন্দেশ খেতে খুব মিষ্টি না, খুব স্বাদিষ্ট। তার ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে এবং ভক্তের সঙ্গে উদ্ধবের সঙ্গে যে কথোপকথন হয়েছে, যে প্রসঙ্গ, একেবারে উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ, সেই প্রসঙ্গ এটা। ভগবান সমস্ত বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সব ধর্মতত্ত্ব সনাতন ধর্মতত্ত্ব উদ্ধবকে উপদেশ করেছেন, উদ্ধব সন্তুষ্ট হয়েছেন। তারপরে বলছেন, ঠাকুর এবার আমি বুঝতে পেরেছি আমাকে কি করে